আজকের গভীর আলোচনায় স্বাগত। আমরা আজ ইংরেজি ব্যাকরণের একটা খুব জরুরি কিন্তু মানে অনেকের কাছে একটু গোলমেলে লাগে সেই অংশে ডুব দেব, অক্সিলারি ভার্বস বা সহকারী ক্রিয়া। আমাদের সাথে কিছু দারুণ গ্রামার বই আর কম্পোজিশন গাইড আছে, তাই না?
একদম। আর আমাদের লক্ষ্যটা হলো এই বইগুলো ঘেটে অক্সিলারি ভার্ব জিনিসটা আসলে কি, মানে ইংরেজিতে পাওয়ারটা কোথায়, কত রকমের হতে পারে, আর বিশেষ করে এগুলো ব্যবহার করতে গিয়ে কমন ভুলগুলো কোথায় হয়, সেইগুলো একটু সহজ করে বোঝা, মানে শুধু রুলসের কচকচানি নয়, ব্যাপারটা যেন ধরা যায়।
ঠিক, কারণ প্রায় দেখি এই ছোট্ট ছোট্ট ভার্বগুলো পুরো বাক্যের মানে তার গঠনটাকেই একদম পাল্টে দেয়। এটা ধরতে পারাটা খুব দরকারি। চলুন শুরু করা যাক, দেখি এই সাহায্যকারী ক্রিয়াদের আসল খেলটা কি। প্রথমেই তাহলে আসি এই যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, নাম শুনেই মনে হচ্ছে এরা হেল্প করে, তো কাকে হেল্প করে আর ঠিক কিভাবে করে?
খুব ভালো পয়েন্ট। অক্সফোর্ড ডিকশনারি অফ ইংলিশ গ্রামার যদি দেখি সেখানে বলছে অক্সিলারি ভার্ব হল সেই ভার্ব যেটা আরেকটা মেইন ভার্বের সাথে বসে, মানে যে ভার্বটা আসল অর্থটা দেয় তার সাথে।
ও আচ্ছা, মেইন ভার্বটার সাথে।
হ্যাঁ, বসে কি করে বাক্যের মানে টেন্স বোঝাতে সাহায্য করে, কাজটা কখন হচ্ছে, অ্যাসপেক্ট বোঝাতে মানে কাজটা কি চলছে না শেষ হয়ে গেছে, বা ধরুন ভয়েস মানে কর্তা কাজটা করছে না কর্মের উপর কাজটা হচ্ছে, এগুলো পরিষ্কার করে।
কয়েকটা উদাহরণ দিলে মনে হয় ভালো হয়।
অবশ্যই। যেমন ধরুন যদি বলি হি ইজ ওয়ার্কিং, এখানে ইজটা ওয়ার্কিংকে সাহায্য করছে বুঝিয়ে দিতে যে কাজটা এখন চলছে, মানে প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট। আবার যদি বলি শি হ্যাজ গন, এখানে হ্যাজটা গনকে হেল্প করছে এটা বোঝাতে যে কাজটা এই মাত্র শেষ হয়েছে, এটা হলো পারফেক্ট অ্যাসপেক্ট।
বুঝেছি। আর ভয়েসের ব্যাপারটা?
হ্যাঁ, যেমন ধরুন দ্য গেট ওয়াজ ওপেন্ড, এখানে ওয়াজটা ওপেন্ডকে সাহায্য করছে বাক্যটাকে প্যাসিভ ভয়েসে বলতে, মানে গেটটা নিজে খোলেনি, খোলা হয়েছে।
তার মানে এরা নিজেরা মূল অর্থটা দেয় না কিন্তু মূল ভার্বটার সাথে জুড়ে গিয়ে পুরো ব্যাকরণের স্ট্রাকচারটা বানিয়ে দেয়, অনেকটা যেমন বাড়ি তৈরির সময় রড বা সিমেন্ট লাগে।
বাহ, দারুণ বলেছেন তো। ঠিক তাই, এরা একরকম ফাউন্ডেশন। সাধারণত এরা একা একা পুরো বাক্য বানাতে পারে না, মানে কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া আর কি।
বিশেষ ক্ষেত্র যেমন?
যেমন ধরুন আগের কথার রেশ ধরে কিছু উজ্জ্ব রাখলে বা রিপ্লেস করলে। ধরুন কেউ বলল হি ওয়ন্ট ডু ইট, উত্তরে আমি বললাম ইয়েস হি উইল, এখানে উইল একাই পুরো উইল ডু ইট বোঝাচ্ছে।
আচ্ছা,
কিন্তু এদের মেন পার্থক্য হল মেইন ভার্বের সাথে, আর এই ফারাকটা চেনার জন্য একটা খুব মজার ফর্মুলা আছে, নাইস ফর্মুলা।
নাইস, NICE, এটা আবার কিসের ছোট ফর্ম?
হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা অক্সিলারি ভার্বদের চারটে স্পেশাল পাওয়ার বা বৈশিষ্ট্যের প্রথম অক্ষরগুলো দিয়ে তৈরি।
ইন্টারেস্টিং, তো বলুন তো কি কি।
প্রথমটা হল এন নেগেশন, মানে নাবাচক করা। অক্সিলারি ভার্বগুলো খুব সহজে নিজের সাথে নট বা তার ছোট ফর্ম এন্ট জুড়ে নিতে পারে, যেমন দে আর্ন্ট রেডি, উই মাস্টন্ট গো, শি ডাজন্ট অ্যাগ্রি। কিন্তু মেইন ভার্বের সাথে সরাসরি নট বা এন্ট লাগানো যায় না, যেমন আমরা শি লাইকেন্ড বলতে পারি না।
না না, ওটা তো ভুল, বলতে হয় শি ডাজন্ট লাইক।
একদম। দেখুন, লাইক এখানে মেইন ভার্ব, তাই ডু অক্সিলারি হেল্প লাগলো নেগেটিভ করতে।
আচ্ছা, এন গেল, তারপর?
আই হল ইনভার্সন, মানে জায়গা বদলানো। প্রশ্ন তৈরির সময় অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের আগে চলে আসে, যেমন আর ইউ রেডি বা ক্যান ইউ হেল্প।
হ্যাঁ, প্রশ্ন করতে গেলে তো এটাই করি।
কিন্তু মেইন ভার্ব কি এটা পারে? আমরা কি বলি লাইক ইউ কফি?
না, ওটা তো শুনতেও কেমন লাগে, বলতে হয় ডু ইউ লাইক কফি।
ঠিক। আবার দেখুন, প্রশ্ন করতে ডু অক্সিলারি সাহায্য নিতে হলো।
ঠিক ঠিক। এন আই হল, সিটা কি?
সি হল কোড, মানে সংকেত। এরা একা বসে পুরো একটা ভার্ব ফ্রেজকে বোঝাতে পারে যাতে বারবার একই কথা বলতে না হয়, মানে পুনরাবৃত্তি এড়াতে।
ও, এটা কিরকম?
ধরুন শি ক্যান সুইম ফাস্টার দ্যান হি ক্যান, এখানে শেষের ক্যান মানে কি?
শেষের ক্যান মানে ক্যান সুইম ফাস্টার।
একদম। দেখুন, পুরো সুইম ফাস্টারটা না বলে শুধু ক্যান দিয়ে কাজ হয়ে গেল, এটাই কোড।
বা, এটা তো দারুণ কাজের।
আর শেষটা হল ই, এমফেসিস, মানে জোর দেয়া। বাক্যে কোনো কথার উপর যদি জোর দিতে চান তাহলে অক্সিলারি ভার্বটার উপর স্ট্রেস দিয়ে বলতে হয়।
যেমন?
যেমন মা রেগে গিয়ে ছেলেকে বলছেন ইউ মাস্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক, অথবা আমি হয়তো আপনাকে মিটিংয়ের কথা বলেছিলাম আপনি ভুলে গেছেন, আমি জোর দিয়ে বললাম বাট আই ডিড টেল ইউ অ্যাবাউট দ্য মিটিং।
ও, আচ্ছা, মানে গলার স্বরে জোর দিলেই অক্সিলারিটা সেই জোরটা প্রকাশ করে।
হ্যাঁ, তো এই হল নাইস, নেগেশন, ইনভার্সন, কোড, এমফেসিস। কোন ভার্ব যদি এই চারটে কাজ করতে পারে তবে মোটামুটি নিশ্চিত যে সেটা একটা অক্সিলারি ভার্ব।
দারুণ, এই নাইস ফর্মুলাটা মনে রাখলে তো অক্সিলিয়ারি চেনাটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, এবার একটু ভেতরের দিকে যাই। অক্সিলিয়ারি ভার্ব কি সবই একরকম নাকি এদের মধ্যেও রকম ফের আছে? আমাদের বইগুলোতে তো প্রকারভেদের কথা বলা আছে, তাই না?
হ্যাঁ হ্যাঁ, ভাগ তো আছেই। মূলত দুটো বড় ভাগে ভাগ করা হয় এদের।
কি কি?
প্রথমটা হল প্রাইমারি অক্সিলারিজ। এরা সংখ্যায় খুব বেশি নয়, মাত্র তিনটে। টু বি, যার রূপগুলো হল অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, টু হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর টু ডু, ডু, ডাজ, ডিড।
বি, হ্যাভ, ডু, এই তিনটে।
হ্যাঁ, এদের প্রধান কাজ হল টেন্স বানানো, মানে কন্টিনিউয়াস বা পারফেক্ট টেন্স, অ্যাসপেক্ট দেখানো, ভয়েস বানানো মানে প্যাসিভ ভয়েস, আর প্রশ্ন বা নাবাচক বাক্য তৈরিতেও এরা লাগে, বিশেষ করে ডু।
আচ্ছা, আর দ্বিতীয় ভাগটা?
দ্বিতীয় ভাগটা হল মোডাল অক্সিলারিজ বা সংক্ষেপে মোডালস, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অর টু।
হ্যাঁ, এগুলো তো খুব ব্যবহার হয়।
ঠিক, এদের কাজটা কিন্তু প্রাইমারি অক্সিলারিজদের থেকে একটু আলাদা। এরা টেন্স বা ভয়েস বানায় না, এরা মেইন ভার্বের সাথে বসে বক্তার মুড বা কাজের ধরনটা মোডালিটি প্রকাশ করে।
মুড বা কাজের ধরন মানে?
মানে ধরুন সম্ভাবনা বোঝাতে, ইট মাইট রেইন, ক্ষমতা বোঝাতে, শি ক্যান স্পিক ফ্রেঞ্চ, সে ফরাসি বলতে পারে, অনুমতি চাইতে, মে আই কাম ইন, আমি কি আসতে পারি, বাধ্যবাধকতা বোঝাতে, ইউ মাস্ট ফলো দ্য রুলস, তোমাকে নিয়ম মানতেই হবে, এই রকম আর কি।
ও আচ্ছা, মানে ক্ষমতা, সম্ভাবনা, অনুমতি, বাধ্যতা, এই সব ভাব প্রকাশ করে।
একদম। এছাড়াও কিছু মডেল ইডিয়ম আছে, মানে প্রায় মডেল আর কি, যেমন হ্যাড বেটার, উড রাদার, হ্যাভ গট টু, বি টু, এগুলো বিশেষ মানে বহন করে।
এই যে প্রাইমারি অক্সিলারিজের কথা বললেন, বি, ডু, হ্যাভ, এদের নিয়ে আমার একটা খটকা আছে। বইগুলোতেও দেখলাম এরা নাকি শুধু অক্সিলারি না, মেইন ভার্ব হিসেবেও বসতে পারে। এটা একটু গুলিয়ে যায় কিন্তু।
ঠিক পয়েন্টটা ধরেছেন, আর এটাই এই তিনটের বিশেষত্ব। আর সত্যি বলতে কি, অনেক ছাত্রছাত্রীর ভুলের জায়গাও এটাই। এরা বাক্যে দুটো রোল প্লে করে, কখনো সাহায্যকারী, কখনো নিজেই হিরো মানে মেইন ভার্ব।
তাহলে বুঝবো কি করে কখন কোনটা?
সেটা বুঝতে হবে বাক্যের কাজটা দেখে। উদাহরণ দিলেই পরিষ্কার হবে। ধরুন বি ভার্বটা অক্সিলারি হিসেবে, শি ইজ রিডিং এ বুক, সে বই পড়ছে, এখানে ইজ কি করছে?
রিডিং কে সাহায্য করছে কন্টিনিউয়াস টেন্স বানাতে।
একদম। এবার দেখুন মেইন ভার্ব হিসেবে, শি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার, এখানে ইজ কি করছে?
এখানে তো ইজ মানে হয়, এটাই তো মেইন কথা, এরপরে তো আর কোনো ভার্বই নেই।
ঠিক, এখানে ইজ নিজেই মেইন ভার্ব। এবার ডু দেখুন, অক্সিলারি হিসেবে, ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা শেষ করেছিলে, এখানে ডিড
প্রশ্ন করতে সাহায্য করছে।
ঠিক। আর মেইন ভার্ব হিসেবে, হি ডিড হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ করেছিল, এখানে ডিড,
এখানে ডিড মানে করেছিল, এটাই তো আসল কাজটা বোঝাচ্ছে।
এক্স্যাক্টলি। এবার হ্যাভ অক্সিলিয়ারি, দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, তারা প্রকল্পটি সম্পন্ন করেছে।
হ্যাভ এখানে
কমপ্লিটেড কে হেল্প করছে, পারফেক্ট টেন্স বানাচ্ছে।
রাইট।
আর মেইন ভার্ব, দে হ্যাভ টু কার্স, তাদের দুটো গাড়ি আছে, এখানে হ্যাভ
মানে আছে, পজিশন বোঝাচ্ছে, এটাই মেইন ভার্ব।
একদম। তাহলে ব্যাপারটা হলো পুরো বাক্য আর ওই ভার্বটার ভূমিকাটা ভালো করে দেখতে হবে।
বুঝতে পারছি। আচ্ছা, এই সূত্রে আরেকটা প্রশ্ন, নিড আর ডেয়ার, এদেরকেও তো মাঝে মাঝে অক্সিলারি লিস্টে দেখি, এদের গল্পটা কি?
হ্যাঁ, এদেরকে বলা হয় সেমি মোডাল বা মার্জিনাল মোডাল, কারণ এরা পুরো মোডেলও না আবার পুরো মেইন ভার্বও না, এরা দুরকম আচরণই করে।
মানে?
যখন এরা মোডেলের মতো কাজ করে তখন সাধারণত নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্যে বসে, আর এদের পরে টু বসে না, মানে বেয়ার ইনফিনিটিভ বসে, সাবজেক্ট অনুযায়ী রূপও বদলায় না, শেষ যোগ হয় না।
উদাহরণ?
যেমন হি ডেয়ার নট চ্যালেঞ্জ দ্য ডিসিশন, সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সাহস তার নেই। দেখুন, ডেয়ার এর পর নট, তারপর চ্যালেঞ্জ, টু চ্যালেঞ্জ নয়, সাবজেক্ট হি হলেও ডেয়ার্স হয়নি।
আচ্ছা, আর প্রশ্নের ক্ষেত্রে?
নিড আই এক্সপ্লেইন ফার্দার, আমার কি আরও ব্যাখ্যা করার দরকার আছে? এখানেও দেখুন, নিড সাবজেক্টের আগে, আই অনুযায়ী নিডস হয়নি, আর এক্সপ্লেইনের আগে টু নেই।
বুঝেছি। আর যখন মেইন ভার্ব হিসেবে বসে?
তখন এদের পরে টু ইনফিনিটিভ বসে, আর সাধারণ ভার্বের মতোই সাবজেক্ট আর টেন্স অনুযায়ী এদের রূপ বদলায়। এস লাগে পাস্ট ফর্ম হয়, আর নেগেটিভ বা প্রশ্ন করতে হলে ডু অক্সিলারির সাহায্য নেয়।
ও, যেমন
ওই আগের বাক্যগুলোই দেখুন, হি ডাজন্ট ডেয়ার টু চ্যালেঞ্জ দ্য ডিসিশন। এখানে ডেয়ার এর আগে ডাজন্ট এসেছে আর পরে টু চ্যালেঞ্জ।
হ্যাঁ হ্যাঁ।
আর প্রশ্নটা, ডাজ ইউ নিড টু এক্সপ্লেইন ফার্দার, এখানেও নিড এর আগে ডাজ এসেছে আর পরে টু এক্সপ্লেইন।
তার মানে নিডারের যখন মডেল তখন সে নিজেই প্রশ্ন বা নেগেটিভ করে আর টু নেয় না, যখন মেইন ভার্ব তখন ডু ডাজ ডিড এর সাহায্য নেয় আর টু নেয়।
একদম ঠিক ধরেছেন, এদের ব্যবহারটা তাই একটু সাবধানে করতে হয়।
বোঝা গেল। তাহলে এবার সেই অংশে আসা যাক যেটা প্রায় সবার জন্যই খুব দরকারি, এই অক্সিলারি ভার্ব ব্যবহার করতে গিয়ে সাধারণ ভুলগুলো কি কি হয়। আমাদের হাতে থাকা বইগুলোতেও কিন্তু এই ভুলের উদাহরণের উপর বেশ জোর দেওয়া হয়েছে।
ঠিক, নিয়ম জানলেও প্রয়োগে ভুল হওয়াটা খুব স্বাভাবিক। কিছু কমন মিস্টেক প্রায়ই চোখে পড়ে।
যেমন,
এক নম্বর এবং খুব কমন ভুল হল মডেল ভার্বের সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গুলিয়ে ফেলা। মানে মডেল ভার্ব ক্যান, কুড, উইল, উড, শুড, মে, মাইট, মাস্ট যখন বসে, তখন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার মানে হি, শি, এট বা কোনো একজন ব্যক্তি বস্তু হয়, অনেকেই ভুল করে মডেলের সাথে বা তারপরের মেইন ভার্বের সাথে এসইএস লাগিয়ে দেয়।
ও হ্যাঁ, যেমন হি ক্যান ড্রাইভ বা শি শুড হেল্পস এরকম।
একদম, এগুলো খুবই কমন ভুল। সঠিকটা হবে হি ক্যান ড্রাইভ, শি শুড হেল্প। নিয়মটা হল মডেল সবসময় একই ফর্মে থাকে সাবজেক্ট যাই হোক না কেন, আর তার পরের ভার্বটাও সবসময় বেস ফর্মে থাকে।
এটা মনে রাখা দরকার, মডেলস বদলায় না। আচ্ছা, আর কি ভুল হয়?
দুই নম্বর ভুলটা হয় ডু ডাজ ডিড ব্যবহারের পর মেইন ভার্বের ফর্ম নিয়ে। নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্যে যখন আমরা ডু ডাজ বা ডিড ব্যবহার করি, নিয়ম হল মেইন ভার্বটা তার আসল রূপে মানে বেস ফর্মে V1 ফিরে আসবে। কিন্তু অনেকে ভুল করে কি করে, ডাজের পর ভার্বের সাথে সেস রেখে দেয় বা ডেডের পর ভার্বের পাস্ট ফর্ম V2 ব্যবহার করে ফেলে। যেমন বইয়ের উদাহরণ যদি দেখি, রাম ডাজ নট টেলস আ লাই, এটা ভুল।
ঠিক, হওয়া উচিত রাম ডাজ নট টেল আ লাই।
এক্স্যাক্টলি। আরেকটা ভুল, ডিড শি ওয়েন্ট টু স্কুল,
এটাও ভুল, হবে ডিড শি গো টু স্কুল।
একদম, এই নিয়মটা খুব গুরুত্বপূর্ণ। বাক্যে ডু ডাজ বা ডেড এসে গেলে মেইন ভার্ব সব মেকআপ ছেড়ে তার আসল চেহারায় বেস ফর্ম ফিরে আসবে।
এটা মাথায় গেঁথে নিতে হবে। আচ্ছা, তিন নম্বর।
তিন নম্বর ভুলটা হয় হ্যাভ হ্যাজ হ্যাড এর সঠিক ব্যবহার নিয়ে। বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোন সাবজেক্টের সাথে হ্যাভ বসবে আর কোনটার সাথে হ্যাজ, এটা গুলিয়ে যায়।
হ্যাঁ, এটাও হয়, যেমন হি হ্যাভ ফিনিশড।
ঠিক, ওটা ভুল, সঠিক হবে হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। নিয়মটা সোজা, আই, উই, ইউ, দে আর প্লুরাল সাবজেক্টের সাথে হ্যাভ, আর হি, শি, ইটার সিঙ্গুলার সাবজেক্টের সাথে হ্যাজ। পাস্ট পারফেক্ট অবশ্য সবার সাথেই হ্যাড, ওখানে সমস্যা কম হয়।
হুম, প্রেজেন্ট টেন্সে হ্যাজ হ্যাভ নিয়ে গন্ডগোলটা হয়।
ঠিক, চার নম্বর ভুলটা দেখি টেন্স গঠনে ভুল, অক্সিলারি বা ভার্ব ফর্ম ব্যবহার করা, বিশেষ করে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে গিয়ে। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব ing।
হ্যাঁ,
অনেকে বিনটা বাদ দিয়ে দেয়, শুধু হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব ing লিখে ফেলে। যেমন বইয়ের উদাহরণ, হ্যাজ শি কুকিং ফর টু আওয়ার্স, এটা ভুল।
ঠিক, হওয়া উচিত হ্যাজ শি বিন কুকিং ফর টু আওয়ার্স।
একদম, আরেকটা ভুল হয় সিন্স বা ফর দিয়ে যখন সময় বলা থাকে তখন টেন্সটা ঠিকঠাক ব্যবহার না করা। যেমন কাজটা অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লাগে, কিন্তু অনেকে পাস্ট টেন্স ব্যবহার করে। যেমন হি ওয়াজ ইল সিন্স লাস্ট ফ্রাইডে,
এটা তো ভুলই, কারণ সে তো এখনো অসুস্থ হতে পারে, হওয়া উচিত হি হ্যাজ বিন ইল সিন্স লাস্ট ফ্রাইডে।
ঠিক, মানে অসুস্থতাটা গত শুক্রবার শুরু হয়ে এখনো চলছে।
আচ্ছা, আর কোনো কমন ভুল?
পাঁচ নম্বর, যেটা বেশ সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হল স্টেটে ভার্বকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা। কিছু ভার্ব আছে যারা সাধারণত কোনো অবস্থা বা স্টেট বোঝায়, কোনো কাজ অ্যাকশন নয়। যেমন নো জানা, বিলিভ বিশ্বাস করা, আন্ডারস্ট্যান্ড বোঝা, লাভ ভালোবাসা, সি দেখা, স্মেল গন্ধ নেওয়া, পজেস অধিকার থাকা ইত্যাদি, এদেরকে বলে স্টেটিভ ভার্ব।
হুম,
নিয়ম হল এরা সাধারণত কন্টিনিউয়াস টেন্সে মানে অ্যামিজার ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব আইএনজি ব্যবহার হয় না, কিন্তু আমরা প্রায় ভুল দেখি, যেমন আই এম নোয়িং দি আনসার।
ওটা তো ভুল, বলতে হবে আই নো দি আনসার।
ঠিক, বা ধরুন শি ইজ হ্যাভিং আ কার, যদি মানে হয় তার একটা গাড়ি আছে।
ওটাও ভুল, হবে শি হ্যাজ আ কার।
একদম। অবশ্য কিছু স্টেটিভ ভার্ব বিশেষ অর্থে অ্যাকশন বোঝাতে কন্টিনিউয়াস ফর্ম নিতে পারে, তবে সেটা আলাদা আলোচনা। সাধারণভাবে এদের কন্টিনিউয়াস ফর্ম হয় না।
তার মানে ভুলগুলো হচ্ছে মূলত মডেলের রূপ না বদলানো, ডু ডাজ ডিডের পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করা, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ বসানো, টেন্সের সঠিক অক্সিলারি বিশেষ করে বিন মনে রাখা, আর স্টেটিভ ভার্বকে কন্টিনিউয়াস ফর্মে না লেখা, এই বেসিক নিয়মগুলো ঠিকমতো খেয়াল না রাখার জন্য।
একদম ঠিক সংযোগ করেছেন। এই জায়গাগুলোয় একটু সতর্ক থাকলেই অক্সিলারি ভার্ব সংক্রান্ত অনেক ভুল এড়িয়ে যাওয়া যায়।
তাহলে এই যে এতক্ষণ আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করলাম, এর সারমর্ম কি দাঁড়ালো, মানে মূল বিষয়টা কি মনে রাখতে হবে?
মূল ব্যাপারটা হল অক্সিলারি ভার্ব ছাড়া ইংরেজি বাক্য প্রায় অচল, মানে এদের ছাড়া আপনি ঠিকভাবে প্রশ্ন করতে পারবেন না, না বলতে পারবেন না, বিভিন্ন টেন্স বা মুড ঠিক করে প্রকাশ করতে পারবেন না। এরা শুধু সাহায্যকারী নামেই নয়, আসলে এরা ইংরেজি বাক্যের গঠন আর অর্থের নির্ভুলতার জন্য অপরিহার্য, কন্ট্রোলারও বলতে পারেন।
মানে এদের ঠিকঠাক ব্যবহার করতে পারা মানে ইংরেজির উপর দখল অনেকটা বেড়ে যাওয়া।
সন্দেহ নেই, এদের ঠিক ব্যবহারটা ধরতে পারলে ইংরেজি ব্যাকরণের একটা বিরাট অংশ অনেক পরিষ্কার হয়ে যায়।
আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি, তবে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যাই, কি বলেন?
হ্যাঁ অবশ্যই।
আমরা দেখলাম আধুনিক ইংরেজিতে প্রশ্ন বা নাবাচক বাক্য তৈরি করতে ডু অক্সিলারির ব্যবহার, যাকে বলে ডু সাপোর্ট, কতটা জরুরি হয়ে পড়েছে। কিন্তু এমনটা তো সবসময় ছিল না। ভাষার ইতিহাসে একটা সময় ছিল যখন অন্যভাবে প্রশ্ন বা নেগেটিভ করা হতো। এই যে ধীরে ধীরে ডু এর ব্যবহারটা এতটা গেড়ে বসল, এটা ভাষার নিজের ভেতরের পরিবর্তন বা বিবর্তন নিয়ে কি বলে, মানে একটা ভাষা কিভাবে সময়ের সাথে নিজেকে আরও গুছিয়ে নেয় বা প্রকাশের জন্য নতুন পথ তৈরি করে, এটা কিন্তু বেশ মজার একটা বিষয় ভাবার জন্য।